Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
گزشتہ خطبے میں
گت خطبہ ہے
میں نے حضرت صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی
ہمیں حضور صلی اللہ علیہ وسلم
کیا تھا
اللہ تعالی رحیمیت بوشیشتر کامل باوتکرش پرتیفلن جے تینی چھلن تا برنا کرچی جا کے اللہ تعالی روف و رحیم حسابے سمبودھن کرچن جنی آپن پر سکلر جنو اشیش دیا ایبن رحمیر پریرنائے سمردھ چھلن তার জীবন এ ধরনের ঘটনাবলিতে পরিপূর্ণ ছোট থেকে ছোট বিষয়ও তার ভালোবাসার আবেগ ঢেউয়ের মতো দেখা যায় আল্লাহ তাআলার সৃষ্টির ভালোবাসার বেদনা হৃদয়ে অনুভব করে এই রহমতুল আলামিন এবং এই রউফ এবং রহিম সৃষ্টির কষ্টকে ব্যথাকে বেদনাকে দূর করার জন্য ব্যাকুল হয়ে যান গত খুতবায় আমি কয়েকটি হাদিসের দৃষ্টান্ত উপস্থাপন করেছি আজকে আরো কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব এই দৃষ্টান্তগুলো তার জীবনের এই আঙ্গিকের উপর এই দিকটির উপর আলোকপাত করে কিন্তু বিবেকের এই অন্ধরা তারপরও বলে যে নাউজুবিল্লাহ তার ভিতর দয়ার কোনো প্রেরণাই ছিল না বা রাহামের কোনো চেতনাই ছিল না নাউজুবিল্লাহ আমরা দেখব যে কিছু এমন সামান্য বিষয় রয়েছে এক্ষেত্রে এমন ব্যক্তি যিনি এই পর্যায়ে অধিষ্ঠিত যেখানে তার মান্যকারীরা তার জন্য সবকিছু উম্মাদের মতো উৎসর্গ করার জন্য প্রস্তুত তার এই সমস্ত কাজ করার কোন দরকার নেই এমন কথা ভাবা যেতে পারে না তার সম্পর্কে তার মান্যকারীদের এবং মোমেনদের তার জন্য যে আবেগ এবং প্রেরণা ছিল পৃথিবীর দৃষ্টিতে হয়তো সেইটি উম্মাদনা আখ্যায়িত হতে পারে কিন্তু ভালোবাসার এবং প্রেমের জগতে এইগুলো ভালোবাসার চরম এবং পরম রূপ ভালোবাসার পরাকাষ্ঠা একটি দৃষ্টান্ত দিচ্ছি যেটিকে যারা পর তারাও অনুভব করেছে এবং তারা স্বজাতির সেই ব্যক্তিরা স্বজাতির ভিতর গিয়ে বলেছে যে এই সেই জাতির মোকাবেলা করা সম্ভব না যারা ভালোবাসার এমন পর্যায়ে পৌঁছে আছে তারা সেই নিজেদের নেতার ওজুর পানিকে মাটিতে পড়ার পূর্বেই সেটিকে তারা গ্রহণ করে যদি কোনো বস্তুবাদী মানুষ হয় দুনিয়াদার মানুষ হয় তাহলে এমন ঘটনার পর অন্যদের জন্য ভালোবাসা এবং সমবেদনার প্রেতনায় সমৃদ্ধ হওয়ার পরিবর্তে অহংকারে এবং অহমিকা সীমা ছাড়িয়ে যাওয়ার কথা কিন্তু মোহাম্মদ রসুল্লাহর জন্য আমাদের সবকিছু নিবেদিত। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবকিছু সত্ত্বেও দয়া এবং রহমতের চেতনায় সমৃদ্ধ হয়েছেন এবং মানুষকে আরাম, মানুষের সুখের ব্যবস্থা করার জন্য ত্যাগের পর ত্যাগ স্বীকার করছেন এবং তাদের প্রতি তাদের জন্য স্নেহের এবং রহমতের ডানা প্রসারিত করছেন। আল্লাহর রহমত থেকে যারা যেন অংশ পায়, আল্লাহর রহমতকে আকর্ষণ করার রীতি তাদেরকে তিনি শিখিয়েছেন। এই চিন্তায় তিনি ব্যাকুল যে কোথাও আমার হাতের না কারো কষ্ট হয়। আল্লাহ তাআলা আমার নাম রহমতুল্লাহ আলামিন রেখেছেন, রহমত এবং শাফকত আর ভালোবাসাই যেন আমার পক্ষ থেকে অন্যরা লাভ করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত এবং ক্ষমারই দোয়া করেছেন তিনি। তাদের কষ্ট দেখে তিনি ব্যাকুল হচ্ছেন, উৎকণ্ঠিত হচ্ছেন। এই হলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কেউ নেই যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া এবং রহমতের মোকাবেলা করতে পারে। এর দশভাগের এক ভাগ তো দূরের কথা, লক্ষভাগের এক ভাগও কারো ভিতর তার সৃষ্টি হতে পারে না। এই মূর্তিমান রহমত রসুলের একটি ঘটনা যা বাহ্যত সামান্য ঘটনা মনে হয়, কিন্তু তাঁর এক সামান্য চাকরের জন্য তার স্নেহ এবং দয়ার প্রেরণার এমন একটি চিত্র অঙ্কন করে যা একান্ত দয়ালু এবং অধীনস্থদের যারা ব্যাপারে যারা যত্নবান তাদের ভিতরে হাজার ভাগের এক ভাগও দেখা যায় না। হযরত আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা এক ব্যক্তির পক্ষ থেকে বর্ণনা করেন যে হুনাইনের দিন একবার আমার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ সংকীর্ণ হয়ে যায়। তখন আমার পায়ে একটা মোটা চামড়ার জুতা ছিল, আমার পা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পড়ে তিনি সেই চাবুক যা তার হাতে ছিল তা দিয়ে আমাকে তাড়াতাড়ি পেছনে সরিয়ে দেন এবং বলেন যে বিসমিল্লাহ, তুমি আমাকে কষ্ট দিয়েছ। রাবি বলেন, বর্ণনাকারী বলেন যে সে রাত আমার নিজেকে ধিক্কার দিতে দিতে কেটে গেছে। আমি বারবার ভাবছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কষ্ট দিয়েছি। প্রভাতে এক ব্যক্তি আসলো, জিজ্ঞেস করছিল যে অমুক ব্যক্তি কোথায়। আমি ভীত এবং ত্রস্ত অবস্থায় তার সাথে গেলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্বোধন করে বলেন, তুমি গতকাল জুতা দিয়ে আমার পা পিষ্ট করেছো, আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি আমার চাবুক দিয়ে তোমাকে পিছনে সরিয়ে দিয়েছি। তো যেই চাবুক হালকা মেরেছিলাম তোমাকে, তার বিনিময়ে এই দুম্বা ছাগল ভেড়া আমার সেগুলো তার বিনিময়ে তুমি নিয়ে যাও। তো দেখুন, রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাকরদের সাথে কেমন ব্যবহার কষ্ট পেয়েছেন, সেই কষ্ট থেকে নিজের পাকে বাঁচানোর জন্য হালকা চাবুক ব্যবহার করে অন্যের পা সরিয়েছেন। সারা রাত তার হৃদয়ে এই ব্যথা বেদনাই ছিল যে আমার চাবুক হালকা হলেও কেন তাকে মেরেছে, সে হয়তো কষ্ট পেয়েছে, নিজ কষ্টের কথা ভুলে গেছেন। বরং যাকে চাবুক মেরেছিলেন সে নিজে সারা রাত লজ্জিত ছিল যে আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, কিন্তু আপাদমস্তক এই দয়া প্রভাতে বলেন যে আমার কারণে যে সামান্য কষ্ট পেয়েছ এটি তার পুরস্কার প্রতিদান, যে ভেড়া এবং ছাগল দুম্বা তুমি নিয়ে যাও। তারপর দেখুন তার মজলিসে আগত এক মরুবাসীর আচরণ, যে ভদ্রতা শিষ্টাচার বলতে জানতই না, বরং মনে হতো যে এরা মরুবাসীরা শিখতে চাইত না, নিজেদের যে অহংকার এবং অহমিকা নিয়ে তারা বড় দম্ভ করত, নিজেদের ঐতিহ্য রীতিনীতি সম্পর্কে দম্ভ ছিল তাদের। কিন্তু তা সত্ত্বেও কেমন দয়ার ব্যবহার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন এবং তাকে সন্তুষ্ট, এক মরুবাসীকে সন্তুষ্ট করেছেন। রওয়ায়েতে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তিনি একটি মোটা কিনারা চাদর পরে রেখেছিলেন, এক মরুবাসী এত জোরে সেই চাদর টান দেয় যে তার রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে তার দাগ পড়ে যায়। তারপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যেই ধন সম্পদ দিয়েছেন তা দিয়ে আমার দুই উট ভরে দেন, কেননা আপনি নিজের ধন, নিজের সম্পদ বা আপনার পিতার সম্পদ, আপনার বাপের সম্পদ আমাকে দিচ্ছেন না। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ছিলেন, তারপর বলেন যে আল মালু মালুল্লাহ ওয়া আনা আব্দুহু, সম্পদ আল্লাহ তাআলার আর আমি হলাম তার বান্দা। তারপর তিনি বললেন যে তুমি আমাকে কষ্ট দিয়েছো, এর প্রতিশোধ নেওয়া হবে। সেই মুরবাসী বলল যে না, প্রতিশোধ নেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেন, কেন প্রতিশোধ নেওয়া হবে না? সেই মুরবাসী বলল এই কারণে যে আপনি অন্যায়ের প্রতিশোধ অন্যায়ের মাধ্যমে নেন না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং বললেন যে তার এক উটে ভুট্টা আর দ্বিতীয় উটে খেজুর রেখে দেয়। তো এই মরুবাসী নির্বোধ ছিল না, সে জানত যে তার সামনে যেভাবে ব্যবহার করে না কেন, আপাদমস্তক রহমত এবং দয়ার পক্ষ থেকে শুধু মার্জনা, ক্ষমা আর দয়ারই প্রকাশ হবে, অন্য কোনো কিছুর প্রকাশ পাবে না তার পক্ষ থেকে, অন্য কোনো কিছু প্রকাশিত হবে না তার পক্ষ থেকে। তারপর মোমেনদেরকে খোদা তালার স্মরণ এবং জিকিরের দিকে সবসময় ঝুঁকিয়ে রাখার জন্য, যেন তারা খোদার রহমত থেকে অংশ পেতে পারে, তিনি বিভিন্ন ভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতেন। পূর্বের অতীতের বিভিন্ন জাতির উপর নৈসর্গিক যে সমস্ত আযাব এসেছে আর যে কারণে তাদের নাম চিহ্ন ধরা পৃষ্ঠ থেকে মিটে গেছে, এর চেতনা যেহেতু রাসূলুল্লাহ সাল্লামের সবচেয়ে বেশি ছিল, আর তিনি ভাবতেন যে আজও কোথায় কোনো ভ্রান্তির কারণে আমার মান্যকারীরা আল্লাহর কোনো ক্রোধের না শিকার হয়, আমার চতুপাশে বসবাসকারীরা কোথায় কোনো ক্রোধের শিকার না হয়, সে কারণে যখনই কোনো বাতাস, ধুলাঝড় বা তুফান দেখতেন আল্লাহ তাআলার রহমত দোয়া করতেন এবং মুসলমানদেরকেও নসিহত করতেন যে খোদা তাআলার দয়ার জন্য দয়ার ভিক্ষা চাও। তো বাতাস, ধুলাঝড় এবং তুফান যে আসছে, তিনি বলতেন যে কোথায় খোদার আজাব নিয়ে না আসে, খোদার গজবের কোথাও কারণ না হয়, যখনই বাতাস এবং বৃষ্টি দেখতেন খোদার দয়ার ভিক্ষা চাইতেন। বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাতাসকে ভালো মন্দ বলবে না, কেননা এটি খোদা তাআলার রহমত, এটি রহমত এবং শাস্তি উভয়টি নিয়ে আসে, কিন্তু খোদা তাআলার কাছে মঙ্গলের প্রত্যাশা রাখো, আল্লাহ তাআলার কাছে মঙ্গলের প্রত্যাশা করো আর তার এর তার অনিষ্ট থেকে খোদা তাআলার কাছে আশ্রয় চাও। হযরত আতা বিন আবি রাবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কথা বলতে শুনেছেন যে যেদিন বাতাস প্রবাহিত হতো, মেঘ আসতো, তার চেহারায় তার ছাপ দেখা যেত, কখনো তিনি বাহিরে আসতেন, কখনো ভিতরে, অর্থাৎ পায়চারি করতে থাকতেন উৎকণ্ঠার কারণে। বৃষ্টি হলে বৃষ্টির দেখে তিনি আনন্দিত হতেন এবং তার উদ্বেগ অপসৃত হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার এই কথার আশঙ্কা, তিনি বলতেন যে আমার এই কথার আশঙ্কা রয়েছে যে এটি কোথায় আজাব না তো, আর আমার উম্মতের উপর যার এটি চাপানো হবে না তো। আর বৃষ্টি দেখে তিনি আনন্দিত হতেন। মূর্তিমান এর ব্যক্তিত্ব এ রসুল সবসময় দোয়া করতেন, যে তার কয়েকটি দোয়া আমি আপনাদেরকে শোনাচ্ছি। ধুলাঝড় প্রবল বাতাস দেখে তিনি এই দোয়া করতেন যে আল্লাহ মাইনা আসালুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসালাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসালাত বিহি। হে আল্লাহ, আমি তোমার কাছে এর বাহ্যিক এবং অভ্যন্তরীণ মঙ্গল কামনা করছি আর সেই কল্যাণও চাচ্ছি যার সাথে প্রেরিত হয়েছে, আর আমি এর বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনিষ্ট আর সেই অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই যার সাথে এটি প্রেরিত হয়েছে। তারপর তিনি দোয়া শিখিয়েছেন যে আল্লাহ মাইনে আউযুবিকা মিন জাওয়ালি নিয়মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিয়ে সুখতিকা। হে আল্লাহ, আমি তোমার নেয়ামত বিনষ্ট হওয়া থেকে, তোমার মার্জনা প্রত্যাহার হওয়া থেকে, তোমার আকস্মিক শাস্তি আর সে সমস্ত বিষয় থেকে তোমার আশ্রয় চাই যাতে তুমি অসন্তুষ্ট হও। তারপর দেখুন এই মূর্তিমান রহমত আপাদমস্তক রহমত এক দরিদ্র মহিলা যে মৃত্যুশয্যায় ছিল তার সাথে কেমন ব্যবহার, তাকেও তার রহমত এবং দোয়াতে দোয়ার কল্যাণে কল্যাণমণ্ডিত করার জন্য কেমন ব্যবহার করেন, তারপর মৃত্যুর পরও তার ক্ষমার তার জন্য ক্ষমার দোয়া অব্যাহত রাখেন, রহমত এবং দয়ার আবেগ প্রকাশ করেন একটি রওয়ায়েতে আছে। ইবনে শাহাব বলেন তাকে আবু মামা বলেছেন যে মদিনার বাহিরের বস্তির এক দরিদ্র মহিলা অসুস্থ ছিলেন। হযরত ইসলাম তার স্বাস্থ্য সম্পর্কে সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন, তিনি বলেন যদি এই ভদ্র মহিলা মারা যান তাকে ততক্ষণ কবরস্থ করবে না যতক্ষণ আমি তার নামাজে জানাজা না পড়ব। সেই মহিলা মারা গেলেন রাতে, তার জানাজা নিয়ে আসেন সাহাবারা, রাতে মারা গিয়েছিলেন, রাতে লাশ মদিনা নিয়ে আসা হয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত পেয়েছেন এবং তাকে জাগানো পছন্দ করেননি, তারা তার নিজেরাই তার নামাজে জানাজা পড়ে জাদাতুল বাকিতে তাকে কবর দেন। সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই ভদ্র মহিলা সম্পর্কে জিজ্ঞেস করেন, তারা বললেন যে হে আল্লাহর রাসূল, তাকে এই মহিলা রাতে মারা গিয়েছিলেন, তাকে আমরা কবরস্থ করেছি, আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনাকে ঘুমন্ত পেয়েছে, তাই আমরা আপনাকে জাগানো সমীচীন মনে করিনি। তিনি ইসলাম বললেন যে আমাকে তার কবরে নিয়ে যাও। তিনি সেখানে যান আর কবরস্থানে গিয়ে তাকে যেই কবর দেখানো হয়েছে সেই কবরের পাশে রাসূলুল্লাহ ইসলাম দাঁড়ালেন, সাহাবারা তার পিছনে দণ্ডায় বাঁধছিলেন, তিনি সেখানে তার নামাজে জানাজা পড়েছেন। আর সেই নামাজে জানাজায় চারটি তাকবীর দেয়া হয়েছিল। আরেকটি রওয়ায়েতে উল্লেখ আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভবিষ্যতে এমন করবে না, যদি কারোর সম্পর্কে আমি বলি যে জানাজা আমি পড়াবো তাহলে আমাকে বলবে, যদি তোমাদের কেউ মারা যায়, এমনিতেই বলা উচিত যদি তোমাদের কেউ মারা যায় যতক্ষণ আমাকে অবহিতটা করবে আমি আমার জন্য আসা সম্ভব নয়, আমার দোয়া মৃত ব্যক্তির জন্য দয়ার কারণ, রহমতের কারণ। তারপর তিনি কবরে যান এবং চার তাকবীর বিশিষ্ট নামাজে জানাজা পড়ান তিনি। এরপর বাহ্যত ছোট ছোট পুণ্যের এবং নেকির কথা বলে উম্মতকে সেই নেকি এবং পুণ্যের কাজ করার দিকে উম্মতের দৃষ্টি আকর্ষণ করতেন, আর যেন তারা এর মাধ্যমে খোদার রহমতকে আকর্ষণ করতে পারে, আর যতটা খোদার রহমত পাওয়া সম্ভব তারা যেন পায়। বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি পথিমধ্যে গাছের এক শাখা পড়া অবস্থায় দেখেন, তিনি বললেন যে আল্লাহর কসম এটি রাস্তা থেকে সরাবো কোথায় মুসলমানদের কষ্ট না হয়, এই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবিষ্ট করেন। আল্লাহ তাআলা তার এই কর্মকেও খালি রাখেননি, ফল শূন্য রাখেননি, আল্লাহ তার বান্দার সাথে যে দয়ার ব্যবহার করেন তার প্রতিটি কাজের জন্য তার এই দৃষ্টান্ত, এই কাজকে আল্লাহ তাআলা বৃথা যেতে দেননি। তুচ্ছাতে তুচ্ছ নেক কাজ বা বড় কোন নেক কাজকে আল্লাহ তাআলা খালি যেতে দেন না। আরেকটি হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তায় হাঁটছিল, তার চরম পিপাসা লাগলো, একটা কূপ দেখতে পেল, সে সেই কূপে নেমে পানি পান করলো। সে যখন বেরিয়ে আসলো কূপ থেকে দেখলো এক কুকুর হাঁপাচ্ছিল পিপাসায়, পিপাসার প্রাবল্যের কারণে মাটি চাটছিল। সে বললো যে এই কুকুরেরও সেভাবে পিপাসা লেগেছে যেভাবে আমার। সে পুনরায় কূপে নামলো, নিজের মোজা পানিতে ভরে মুখে রেখে পানি নিয়ে বাইরে আসলো আর কুকুরে পান করালো। আল্লাহ তাআলা সেই কুকুরকে পানি পান করানোর কারণে ক্ষমা করেন। সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, বিভিন্ন প্রাণীর সেবা করলেও কি আমরা পুরস্কার পাবো? হুজুর সাসাম বলেন, প্রত্যেক প্রাণীর সেবাতে পুরস্কার এবং সেবার জন্য প্রতিদান এবং পুরস্কার রয়েছে, তাই কোনো কর্ম বৃথা যায় না। প্রত্যেক কাজ যা পবিত্র নিয়ত নিয়ে করা হয় আল্লাহর রহিমিয়তের কারণে অবশ্যই তার প্রতিদান দিয়ে থাকেন। আরেকটি রওয়ায়েতে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মজলিসে উপবিষ্ট থাকতেন, মানুষ প্রশ্ন করত, তিনি উত্তর দিতেন। তরবিয়তের নসিহত করতেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী জমি খেয়েছেন, তার কাছে আকরা বিন হাবিস আর তামিমি বসেছেন। আকরা বললেন, আমার দশটি সন্তান আছে, আমি কাউকে কখনো চুমু খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন এবং তাকালেন এবং বললেন যে যে দয়া প্রদর্শন করে না তার উপর দয়া প্রদর্শন করাবো না, বাচ্চাদেরকে আদর করা স্নেহ করা এটি দয়ার আবেগের অধীনে হওয়া উচিত, আর এটি খোদা তালার রহমতকে আকর্ষণের কারণ হয়ে থাকে। খোদা তালার রহমত এবং দয়াকে এটি আকর্ষণ করে। আব্দুল্লাহ বিন ইয়াসর বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতার ঘরে মেহমান হিসাবে এসেছেন, আমরা তার খেদমতে খাবার পেশ করলাম, তিনি তা খেয়েছেন, তারপর খেজুর আনা হয়েছে তার কাছে, তিনি খেজুর খান এবং তার দুই আঙ্গুলের মাধ্যমে খেজুরের বীজ একদিকে রাখতেন, তারপর পানিও তার কাছে আনা হয়েছে, যে পানিও তার কাছে সাথে বসা আরেক ব্যক্তিকে দেন গেলেন। আমার পিতা সওয়ারের লাগাম হাতে নিয়ে বললেন যে আমাদের জন্য দোয়া করুন। হুজুর ইসলাম দোয়া করলেন, দেহে আল্লাহ তুমি তাদেরকে যে রিজিক দিয়েছ তাতে তুমি বরকত সৃষ্টি করো, প্রাচুর্য দাও, তাদেরকে ক্ষমা করো এবং তাদের প্রতি দয়াদ্রহ দয়া করো। তিনি ইসলাম জানতেন যে তার দোয়া এই সমস্ত লোকদের জীবনে ইহ জীবনকেও সুন্দর করবে, সুশৃঙ্খল করবে, আর পরকালকেও সুন্দর সুনিশ্চিত করার জন্য আবশ্যক। আর কৃতজ্ঞতার চেতনায় তার হৃদয় সমৃদ্ধ ছিল খেদমতের কারণে, সেই খেদমতের দাবি ছিল তাদেরকে, তারা যে খেদমত করছে তার তুলনায় বেশি দেয়া এটি তার জন্য আবশ্যক ছিল, এবং তার দোয়ার তুলনায় বেশি আল্লাহ তাআলার ফজল এবং রহমতকে আর কি আকর্ষণ করতে পারে, যার বরকত এবং যার কল্যাণ তাদের জন্য এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবসময় কাজে লাগতে পারে। এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ ইসলামের খেদমতে উপস্থিত হয়ে বললেন যে হে আল্লাহ রসুল, আমরা অজ্ঞ ছিলাম, মূর্তি এবং প্রতিমা পূজা করতাম, আমরা আমাদের সন্তান সন্ততিকে হত্যা করতাম, আমার এক মেয়ে ছিল, সে যখন কথা বলার বয়সে পৌঁছল আমি যখন তাকে ডাকতাম সে খুব আনন্দিত হতো, একদিন আমি তাকে ডাকলাম সে আমার পিছু পিছু আসলো, আমি হাঁটছিলাম আমার পরিবারের কূপের কাছে এসে পৌঁছলাম, আমি বেশি দূরে ছিলাম, আমি তার আমার মেয়েকে হাত ধরে সেই কূপে নিক্ষেপ করি, আমি তার যে শেষ আওয়াজ শুনেছি তা ছিল আব্বা আব্বা, এই ছিল তার শেষ আওয়াজ। হুজুর সাল্লাম কাঁদলেন, তার চোখ থেকে ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যারা উপস্থিত ছিল তাদের ভিতরে এক ব্যক্তি বললেন যে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে ব্যথিত করেছ, দুঃখ ভারাক্রান্ত করেছ। তখন হুজুর সাল্লাম বললেন যে তুমি নীরব থাকো, আমাকে এমন বিষয়ে ব্যক্তি প্রশ্ন করছে যা তার জন্য একান্ত গুরুত্বপূর্ণ। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার কাহিনী আমাকে পুনরায় শোনাও। সে ব্যক্তি পুরো ঘটনা পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিবৃত করলেন, বর্ণনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের অশ্রু তার চোখ থেকে প্রবাহিত হয়ে দাড়ি পর্যন্ত গড়িয়ে পড়ল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন আল্লাহ তাআলা অজ্ঞতার যুগের কর্মকে ক্ষমা করেছেন, নতুন ভাবে এখন আমল আরম্ভ করা তার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য ছিল যে সে জানতে এসেছে যে এত বড় বড় পাপ করার পরও কি ক্ষমা লাভ করা সম্ভব, আল্লাহর রহমত নাজল হওয়ার বা রহমত থেকে অংশ পাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন সেটি অজ্ঞতার যুগ ছিল, কেটে গেছে, এখন যদি নেক কর্ম করো, সৎ কর্ম করো, তাহলে খোদা তালার রহমত থেকে অংশ পেতে থাকবে, আল্লাহ তালা তোমার জন্য রহমতের ব্যবস্থা করবেন। আল্লাহ তালা বলেন যে যারা তওবা করে এবং নেক কর্ম করে তাদেরকে আমি অবশ্যই ক্ষমা করব, ভবিষ্যতে যদি নেক কর্মের নিশ্চয়তা দেয়। তাহলে তারপর মহিলাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তাদের প্রতি দয়ার ব্যবহার এবং আল্লাহর রহমত লাভের জন্য তিনি একটি দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়েত, এটি তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে, মহিলাদেরকে পাজর থেকে সৃষ্টি করা হয়েছে, পাজরের উপরের অংশে বেশি বক্রতা থাকে, যদি সেটিকে সোজা করার চেষ্টা করো তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তার নিজের অবস্থায় সেটি বক্র থাকবে, বাঁকা থাকবে। সুতরাং মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। সার কথা হলো যেই জন্য সেটিকে বানানো হয়েছে, যে আকৃতিতে রাখা হয়েছে সেটিকে যদি কাজে লাগানোর চেষ্টা করো ভালো হবে, সোজা করার যদি চেষ্টা করা হয় তাহলে পাজর ভেঙে যাবে, আর যে উদ্দেশ্যে বানানো হয়েছে। মানুষের দেহের সেই অংশের হেফাজত করে পাজর, সেটিকে যদি সোজা করা হয় তাহলে সেই অংশের হেফাজত হবে না। একইভাবে যদি তোমরা নিজের ঘরের নিরাপত্তা চাও, নিশ্চয়তা চাও, বাচ্চাদের নিগরানি তত্ত্বাবধান সঠিকভাবে চাও, তাদের সঠিকভাবে লালন পালনের নিশ্চয়তা চাও, তাহলে মহিলাকে যেভাবে তাকে সৃষ্টি করা হয়েছে সেভাবে কাজ নেওয়ার চেষ্টা করো। ছোট ছোট বিষয়ে মহিলাদেরকে অভিযুক্ত করা, ঘর থেকে বের করা, ঝগড়া বিবাদ করা, সমস্যা দাঁড় করানো, এটি তোমাদের ঘরকেও বরবাদ করবে আর খোদা তালার রহমত থেকেও তোমাকে বঞ্চিত করবে। তাই বলেন তার আকৃতি এবং প্রকৃতি যেমন সেইভাবে তার থেকে কাজ নেওয়ার চেষ্টা করা। প্রত্যেক বস্তুকে আলাদা আলাদা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা, যেন বিশেষ উদ্দেশ্যে একটা আকৃতি নিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শায়া,
তুম আল্লাহ তাআলা কি ইবাদত করো আর কিসি কো উসকা শরীক না বানাও,
তোমরা আল্লাহর ইবাদত করো আর কাউকে তার শরীক করবে না, কেননা ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক অনেক বড় একটি অন্যায়। সেই মহান সত্তা যিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি তোমাদের প্রভু প্রতিপালক, তোমাদের রব, তার রহমানিয়তের কারণে তোমাদের প্রয়োজনীয় সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, সরবরাহ করেছেন। তো এর দাবি হল এই কারণে তোমরা তার প্রতি কৃতজ্ঞ হও আর তার সামনে ঝুঁকো, যেন তার রহিমিয়ত থেকেও তোমরা অংশ পেতে পারো, নতুবা নিজেদের উপর তোমরা বড় জুলম করবে, নিজেদেরকে বঞ্চিত করবে আল্লাহর, আল্লাহকে ছেড়ে অন্যকে প্রভু মনে করে আল্লাহর রহিমিয়ত থেকে অংশ পাওয়ার পরিবর্তে তোমরা সেই সত্তা থেকে দূরে ছিটকে পড়বে, নিজেদের পরিণামকে অনিশ্চয়তার ভিতর ঠেলে দেবে। আল্লাহ তাআলা বলেন যে আমি সমস্ত পাপ ক্ষমা করব, কিন্তু শিরক পৌত্তলিকতার পাপ ক্ষমা করব না। যেভাবে আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা সেই পাপকে মোটেই ক্ষমা করবেন না, অর্থাৎ তার সাথে কাউকে শরীক করা এটা তিনি ক্ষমা করবেন না। এর বাহিরে যে সমস্ত পাপ আছে তিনি যাকে চান ক্ষমা করবেন। সুতরাং আল্লাহ তাআলার রহিমিয়ত থেকে অংশ পাওয়ার জন্য সকল প্রকারের শিরক, বাহ্যিক হোক বা সুপ্ত হোক বা প্রকাশ্য, তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে নসিহত করেছেন এ ব্যাপারে যে সকল প্রকারের শিরক থেকে শিরক যেন এড়িয়ে এগিয়ে চলে। একটি রওয়ায়েতে উল্লেখ আছে যে হযরত মুআয বিন জাবাল বর্ণনা করেন যে আমি গাধার উপর সওয়ার ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমার পাশ দিয়ে গেলেন, তিনি আমাকে বললেন হে মুআয, তুমি কি জানো যে আল্লাহর বান্দাদের উপর কি অধিকার আর বান্দার আল্লাহর প্রতি কি দায়িত্ব? আমি বললাম যে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। সাহাবাদের একটা রীতি ছিল ভদ্রতার, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দাদের উপর আল্লাহর অধিকার হলো তার ইবাদত করা, আর কোন কাউকে কোন বস্তুকে তার শরীক না করা, আর আল্লাহর বান্দাদের উপর অধিকার হলো সে যখন কোন কাজ করে তাকে যেন শাস্তি না দেয়, নেক কর্ম করলে যেন তাকে শাস্তি না দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল মুসলমানদের একটি বিরাট অংশ গুপ্ত শিরকে, অপ্রকাশ্য শিরকে এবং পৌত্তলিকতায় লিপ্ত, সাজাদানুসীন পীর ফকির যারা আছে তাদের কাছে গিয়ে বা কবরে গিয়ে দোয়া করে এবং তাদেরকে মুক্তির কারণ মনে করে, যাদের কবরে যায় তারা দোয়া করার জন্য। তারা অনেকে এমন বুজুর্গ ছিলেন যারা সারা জীবন একত্ববাদের শিক্ষা দিয়েছেন, তাদের কবরে গিয়ে শিরক করা হয়, তাদের পূজা করা হয় নাউজুবিল্লাহ। সুতরাং খোদা তালার রহিমিয়তকে আকর্ষণের জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকল প্রকারের শিরক কে বর্জন করো। আর প্রত্যেক আহমদীর দায়িত্ব এর বিরুদ্ধে জিহাদে রত থাকা। অনেক সময় কোন কোন আহমদি জাদু তাবিজ ইত্যাদিতে বিশ্বাস করে, অথচ এর কোন অস্তিত্ব নেই, তাই এগুলোকে সবসময় এড়িয়ে চলা উচিত, এগুলোর সাথে কোন সংস্রব থাকা উচিত নয়। এখন আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কয়েকটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। মানুষের জন্য তার হৃদয়ে কেমন সমবেদনার প্রেরণা ছিল তা নিজ প্রভু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে তিনি করে দেখিয়েছেন, সেই বিষয়টাই এর ফলে স্পষ্ট হবে, তিনি কি নমুনা প্রদর্শন করেছেন তা প্রকাশিত হবে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার বাহির থেকে হযরত মসীহ আলাইহিস সালাম ভ্রমণের পর ফিরে আসেন, অনেকেই সেখানে একত্রিত ছিল। সেই লোকদের ভিতর এক ভিখারি ছিল যে কিছু চাইল উচ্চস্বরে, হযরত মসীহ আলাইহিস সালাম ভিড়ের কারণে তার আওয়াজ পুরোপুরি শুনেননি। ভিতরে যখন যান তিনি বুঝতে পেরেছেন যে এক ভিখারি কিছু চেয়েছে। হযরত মসীহ আলাইহিস সালাম বাইরে এসে জিজ্ঞেস করেন তার কথা, কিন্তু ততক্ষণে সে চলে যায়। মসীহ আলাইহিস সালাম ভিতরে যান, বলেন যে কে তালাশ করো, বা কিছুক্ষণ পর সেই ভিখারি আবার ফিরে আসে। তিনি ঘর থেকে বেরিয়ে আসেন এবং তার চাহিদা অনুসারে তাকে দেন এবং বলেন যে আমার হৃদয় একান্ত ব্যাকুল ছিল, আমি দোয়া করছিলাম যে ভিখারি আবার ফিরে আসুক, হে আল্লাহ আমি যেন তার অভাব দূর করতে পারি। হযরত মিয়া বশির আহমদ সাহেব, হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু কাবুল থেকে আগত এক মেয়ের ঘটনা বর্ণনা করেন। তার চোখে মারাত্মক ব্যথা ছিল, ওষুধ দিত না সে মেয়ে, কিন্তু তার মা ডাক্তারের কাছে তাকে নিয়ে যায়। সে ছুটে আসে সেখান থেকে যে আমি হুজুরের চিকিৎসা নেব। হযরত মসীহ মউউদ ইসলামের খেদমতে আসছিল, এসে কাঁদতে থাকে এবং চোখের ব্যথা এবং চোখ যে লাল হয়ে যায় সেই কথা হুজুরের সামনে বলল, একই সাথে অনুরোধ করছিল যে আপনি আমার চোখে দম করুন। হযরত মসীহ মউউদ ইসলাম যখন দেখলেন তার চোখ আসলেই চোখে মারাত্মক ব্যথা ছিল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামান্য লালা তার চোখে লাগিয়ে দোয়া করলেন এবং বললেন যে যাও, আল্লাহ তাআলার ফজলে এই কষ্ট আর তোমার কখনো হবে না। সেই মেয়ে বলেন যে এরপর আর সে কষ্ট আর কখনো হয়নি, তো সবসময় সদা সব সকলের জন্য, ছোট বড় যুবক বৃদ্ধ সকলের জন্য তার হৃদয়ে একটা দয়া ছিল, মায়া ছিল, সমবেদনা ছিল, দোয়াও করতেন, ঔষধও দিতেন, কষ্ট দূর করার এইভাবে চেষ্টা করতেন তিনি। তারপর হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের একটি ঘটনা বাল্যকালের, তিনি মারাত্মক অসুস্থ হন, তিনি মুসলিম ইসলাম দোয়া করেন, আল্লাহ দোয়া শুনেছেন, এলহাম হয়েছে সালামুন কওলাম মির রাব্বির রহিম, অর্থাৎ তোমার দোয়া গৃহীত হয়েছে রহিম এবং করিম খোদা, এ বাচ্চা সম্পর্কে তোমাকে স্বাস্থ্যের সুস্থতার সংবাদ দিচ্ছেন। তারপর মীর সাহেব সুস্থ হন, মীর সাহেব আরো গোলাপ করেন, যেখানে এগুলো দোয়া কবুলিয়তের ঘটনা, সেখানে যেই দয়ার এবং সমবেদনার আবেগ নিয়ে তিনি দোয়া করতেন তারও পরিচায়ক এই ঘটনাগুলো। হযরত হাকিম মুফতি ফজলুর রহমান সাহেব বর্ণনা করেন যে 1907 সনে আমার দ্বিতীয় ছেলে আব্দুল হাফিজের জন্ম হয়, তখন সেই দিনগুলোতে মহিলাদের খিচুনি বা একলামশিয়া হতো, অনেক বেশি ছিল রোগের প্রকোপ। হযরত আমার স্ত্রীও অসুস্থ হয়ে যায় এই রোগে। আমি হযরত মসীহ ইসলামের খেদমতে উপস্থিত হলাম, ছুটে গেলাম, তিনি একটি ওষুধ দিলেন, আমি খাওয়ালাম, কোনো কাজ হয়নি। ঘরে আবার এসে বললাম হুজুর ইসলাম দ্বিতীয় ওষুধ দিলেন, তা খাওয়ালাম, কোনো লাভ হয়নি। তৃতীয়বারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তিনি আলাইহিস সালাম বললেন যে জাগতিক যে সমস্ত ব্যবস্থা ছিল তা তো আমরা নিয়েছি, এখন দোয়ার অস্ত্র বাকি আছে, তুমি যাও, আমি তার জন্য দোয়া করব। সত্যিকারের সহমর্মিতার আবেগ নিয়ে এমন দোয়া করেছেন যে বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলব না, উঠাবো না, যতক্ষণ সে ঠিক না হয়। তিনি বলেন যে আমি এসে এরপর শুয়ে যাই ঘরে, আমার চিন্তার আর কোন প্রয়োজন নেই, যিনি ঠিকাদার ছিলেন তিনি ঠিকা নিয়েছেন নিজের হাতে। সকালে আমার যখন চোখ খুলল দেখলাম যে আমার স্ত্রী সুস্থ, ঘরের কাজকর্মে ব্যস্ত, মানুষের সাথে সহানুভূতি এবং সমবেদনার যে আবেগ ছিল তার আরেকটি ঘটনা হল হযরত মুন্সী জাইনুল আবেদিন সাহেব বর্ণনা করেন যে আমার বিয়ের পর অনেকদিন সন্তান ছিল না, ছেলে সন্তানের জন্ম হতো এবং মারা যেত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একবার জিজ্ঞেস করলেন, আমি বললাম যে কারণ হলো এই। তিনি বললেন যে খলিফা আউয়ালের চিকিৎসা নাও। আমি বললাম যে আমি চিকিৎসা করাবো না, কারণ একান্ত অনেক এতে খরচ অনেক বেশি। তিনি বললাম, আমি বললাম যে আমার চিকিৎসা নেবে। আমি বললাম যে না, চিকিৎসার দরকার নেই, দোয়া করাবো। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম দেখুন তার দয়া, তার সহানুভূতি, সহমর্মিতা, তিনি জোহরের নামাজের পর বললেন যে যদি এমনই হয় চলো দোয়া করি, দরজার বাহিরে দাঁড়িয়ে যান। তিনি দোয়া আরম্ভ করেন, আসরের আজান পর্যন্ত কেঁদে কেঁদে দোয়া করেন, আর অশ্রু হযরত মসীহ ইসলামের দাড়ি থেকে গড়িয়ে তার জামাতে ঝরছিল। তিনি বলেন যে আমি তো ক্লান্ত হয়ে দেয়ালের সাথে টেক লাগালাম, ভাবছিলাম যে কেন কষ্ট দিলাম হুজুরকে, আওলাদ না হলেও সন্তান সন্তান না হলে কোনো অসুবিধা নেই, এই কষ্ট দেয়া ঠিক হয়নি হুজুরকে। কিন্তু হুজুর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম দীর্ঘ দোয়া অব্যাহত রাখলেন। আমিন বলে যখন দোয়া শেষ করলেন তখন বললেন যে তোমার দোয়া গৃহীত হয়েছে, এখন তোমার স্ত্রীর যেই অসুস্থতা ছিল তা দূর হয়ে গেছে, ইনশাআল্লাহ প্রথম বার যে তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা হবেন তার ঘরে ছেলে হবে। তো মানুষের প্রতি সহানুভূতির প্রেরণার কারণে নিজের কষ্টের ব্যাপারে ভুক্ষেপীন হয়ে যেতেন তিনি। তিনি বলেন যে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে দয়ার শিক্ষা দিয়েছেন, এটি ইসলামিক ভ্রাতৃত্বের মূল মন্ত্র। তিনি বলেন যে আল্লাহ তাআলা আরো বলেন তার বান্দাদের উপর দয়াদ্রহ, মুখে বা হাতে বা কোন ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে কষ্ট দেবে না, সৃষ্টির মঙ্গলের চেষ্টা করো। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলার সৃষ্টির সাথে ব্যাপক সহানুভূতি এমন ভাবে প্রদর্শন করো যেন তুমি তার আত্মীয়, সেভাবে করো যেভাবে মা বাচ্চাদের সাথে ব্যবহার করেন। সত্যিকারের আত্মীয়তার সংজ্ঞাও পেশ করেছেন যে মায়ের মতো সম্পর্ক হওয়া উচিত, অন্য সম্পর্ক অনেক সময় স্বার্থ রাখে নিজের ভিতরে, কিন্তু মায়ের সম্পর্ক সবসময় ভালোবাসার উপর প্রতিষ্ঠিত হয়। তিনি আরো বলেন আমার নিজের অবস্থা হলো যদি কারো কোনো ব্যথা হয় আর নামাজে যদি আমি থাকি, আমার কানে তার আওয়াজ যদি পৌঁছে, আমি নামাজ ছেড়ে দিয়ে তার উপকার যদি করতে পারি করার আমি ইচ্ছা করি, আর যতটা সম্ভব তার সাথে সহানুভূতি প্রকাশ করি। এটি হলো আমার মানসিক অবস্থা। এটি কোন ভাইয়ের সমস্যা এবং কষ্টের সময় তার সঙ্গ না দেয়, এটি আখলাক বিরোধী কাজ। যদি কিছু করতে না পারো অন্তত পক্ষে দোয়া করো। স্বজন তো স্বজন, আমি বলি যে হিন্দুদের সাথেও বা যারা বিজন তাদের সাথে এমন ব্যবহার করো, এমন সহানুভূতি প্রদর্শন করো, এমন আখলাক প্রদর্শন করো যেভাবে স্বজনের সাথে দেখিয়ে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রভু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের অনুসরণে এবং তার নিষ্ঠাবান দাস সে যুগে তার আদর্শ অনুসরণে যেই আমল করেছেন, আমাদেরকে যে নসিহত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা সৃষ্টির জন্য দয়া এবং সহানুভূতির প্রেরণা যেন সদা আমাদের হৃদয়ে থাকে এবং বাড়তে থাকে, যেন আমরা আল্লাহ তাআলার ফজল এবং রহমতকে বেশি বেশি একত্রিত করতে পারি, আকর্ষণ করতে পারি। শেষের দিকে একটি দুঃখজনক সংবাদ আপনাদেরকে জানাতে চাই। গতকাল পাকিস্তানে মন্ডি বাহাউদ্দিন অঞ্চলের একটি গ্রামে একটি শাহাদতের ঘটনা ঘটেছে। নতুন বয়াতকারী ছিলেন, দুই তিন বা চার বছর পূর্বে বয়াত করেছিলেন, জামাতের সাথে দশ বারো বছর থেকে তার যোগাযোগ। কিন্তু বয়াতের সৌভাগ্য লাভ করেন তিনি কয়েক দুই তিন বছর পূর্বে। আল্লাহ তালার ফজলে একান্ত দৃঢ়চিত্ততার পরিচয় দিয়েছেন তিনি। যে গ্রামে তিনি থাকতেন তার বিরুদ্ধে সে গ্রামে প্রবল বিরোধিতা ছিল। মৌলভীরা তার বিরুদ্ধে লাউডস্পিকারে এলান করতে থাকে যে কাদিয়ানের যে চারা আমাদের গ্রামে রোপিত হয়েছে তাকে মূল থেকে উৎপাটন করো, নতুবা সে পুরো গ্রামকে বিষিয়ে তুলবে। কিছুদিন পূর্বে তার তবলিগে আরো একজন বয়াত করে, এরপর পরিবেশ আরো বেশি ভয়াবহ হয়ে উঠে এবং বিরোধিতার তুফান আরম্ভ হয় সর্বত্র। যে কুফরের এই চারা বড় হচ্ছে এটিকে এখনই কেটে ফেল। গতকাল বা পরশু এক দুর্ভাগা ব্যক্তি, দুর্ভাগা বলা উচিত কি আসলে সে দুর্ভাগা, এক পুলিশ সাব ইন্সপেক্টর ছুটিতে বাসায় আসে। তো ইনি এবং নূতন আহমদ দুজনেই দোকানে বসেছিলেন। সেই ইন্সপেক্টর এসেই রাইফেল বের করে গুলি করে এবং পেটে বুলেট লাগার কারণে মৃত্যুবরণ করে। এরপর আরো নৃশংস কাজ যা করেছে তা হল কুঠার বের করে তার বাহুতে এবং পায়ে বারবার আঘাত করতে থাকে। একের পর এক দ্বিতীয় আহমদী যিনি ছিলেন তিনি তো চলে গেছেন সেখান থেকে এবং জামাতকে গিয়ে অবহিত করেন। তার ভাইয়েরাও প্রায় তাকে বয়কট করে রেখেছিল, বিয়েতে ডাকেনি ভাইকে আহমদীয়তের কারণে। তার অন্য ভাইয়েরা বিধবা স্ত্রী এবং তিন মেয়ে তার রয়েছেন। তার নিজের বয়স 43 বছর, বড় মেয়ের বয়স 10। তার পুরো পরিবার এবং বাচ্চারা আহমদীয়ত গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদের হিফাজতকারী হন। এখন পর্যন্ত তার ভাইয়েরা বিধবা স্ত্রী এবং মেয়েকে আসতে দেয়নি। যাই হোক, একটা ভদ্রতা তারা দেখিয়েছে। তার মৃতদেহ জামাতের হাতে তুলে দিয়েছে এবং সেখানে তাকে কবরস্থ করা হয়েছে। একান্ত সাহসী আহমদী ছিলেন তিনি, তবলিগের কাজে একান্ত সোচ্চার ছিলেন। মঙ্গের শহীদদের দিকে দেখে বলতেন যে হায় আল্লাহ যদি আমাকে এই সৌভাগ্য দান করতেন। তো এই ঘটনা প্রথম যুগকে স্মরণ করায় যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মাল বা সম্পদ বিতরণ করছিলেন, আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি এই সম্পদের জন্য মুসলমান হইনি, আমার হৃদয়ের বাসনা হলো আল্লাহ তাআলার পথে শাহাদাত বরণ করা, আমার আমার ইচ্ছা এবং স্বপ্ন যে আমার গলাতে যেন তীর লাগে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন চলে যায় বললেন যে এই ব্যক্তি যদি সত্যবাদী হয় তাহলে তার এই বাসনা অবশ্যই পুরা হবে। কিছুকাল পর তিনি যুদ্ধে যান এবং তার গলাতেই তীর লাগে আর সেখানেই তিনি শাহাদাত বরণ করেন। তার হৃদয়ের বাসনা সত্য ছিল যে আল্লাহ তাআলা পুরা করেছেন। আল্লাহ তাআলা এই শহীদের প্রতি ক্ষমার ব্যবহার করুন, তার পদমর্যাদাকে উন্নীত করুন, তার বাচ্চাদের হাফেজ এবং নাসের হন, হেফাজতকারী হন, বিধবার এবং বাচ্চাদের শোক সন্তপ্ত পরিবারের তাদের জন্য দোয়া করবেন। এখন নামাজের পর জোহর আসরের পর তাদের নামাজের জানাজা গায়েব করবো ইনশাআল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم